তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ও তালার দয়ায় রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন, আর এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দিনের কিছু কথা আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ও তালা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আপনাদেরকে একটু পর আমরা জানাবো। নবী রহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং স্ক্রিনে দৃষ্টি রাখি, যে তেলাওয়াতগুলো শুনবো আমরা, আয়াতগুলো তার তর্জমাও আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করব, যেন আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে কি ইরশাদ করেছেন, কি ঘোষণা করেছেন কোরআনে পাকে, তার অর্থ আমরা বাংলায় জেনে নিতে পারি। চলুন আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর বিষয় জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, সুবহান আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, সাদাকাল্লাহুল আযীম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনে পাক আমাদেরকে প্রত্যেকটা বিষয় কিন্তু সতর্ক করছে, যদি আমরা ভুল পথে চলি এ বিষয়ে সতর্ক করছে, যদি আমরা সঠিক পথে চলি তবে এর প্রতিদান কী রয়েছে সেটাও কিন্তু কোরআন আমাদেরকে আগেই বলে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে কোরআন পড়ার, সঠিক কোরআনের তর্জমা জানার, অর্থ জানার, তার উপরে আমল করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক, প্রায় সময় আমরা আমাদের সমাজের মধ্যে বা পারিবারিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কিছু মানুষের উপরে এমন কিছু অভিযোগ বা তাদের উপরে কিছু আমরা দোষ এভাবে চাপিয়ে দেই, যখন তার কিছু এমন কিছু আমাদের দৃষ্টিতে পড়ে যেটা সাধারণ মানুষ বলতে পারি আমরা যে তার পতন ঘটেছে, এমন একটা পরিস্থিতিতে যখন মানুষ চলে আসে তখন আমরা তার দোষগুলো খোঁজার চেষ্টা করি এবং এই অবস্থাতে সে কেন আসলো, কী জন্য আসলো, কীভাবে আসলো, এই দোষটা খুঁজে এরপরে কিন্তু আমরা তার কারণটা বের করি, অর্থাৎ পতনের কারণ। সে আমার ঘরের কেউ হোক, আমার আত্মীয় স্বজন কেউ হোক বা আমার গ্রামের কেউ হোক, একটা লোক একটা সময় ভালো অর্থ ছিল, তার টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, একটা নাম ছিল, এরপরে হঠাৎ করে এমন এক ঝড় তুফান তার উপরে আসলো। আমি এটা বলছি না কি সে হারাম উপার্জন করছে বা হালাল করছে, এই দিকটাতে আমি যাইনি। উদাহরণ দিচ্ছি, কোনো এক ব্যক্তি ভালো একটা পজিশনে ছিল অর্থের দিক থেকে, সম্মানের দিক থেকে, এমন একটা ঝড় তুফান তার উপরে আসলো, সে তার পতন ঘটলো, অর্থাৎ তার ধ্বংস হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। তখন আমরা আশেপাশে যারা থাকি তারা তার দোষটা খুঁজি, কেন হলো কেন হলো, আচ্ছা হারাম উপার্জনের কারণে, তার পতনের কারণ হলো হারাম উপার্জন, এমন কিছু আমরা কিন্তু বলে থাকি বা দেখে থাকি সমাজের মধ্যে, কিন্তু এর হাকিকত আমরা জানি না। আল্লাহ তাবারক ও তাআলা কাকে কখন অর্থের মালিক বানায়, কাকে কখন সম্মানের মালিক বানায়, আবার কে কখন বেজ্জতি হয়, অসম্মানিত হয় বা অভাবের মধ্যে পড়ে যায়। কিন্তু পতনের কারণ এটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে বা নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে যে পতনের কারণটা কী। এখন দুনিয়ার যে উদাহরণটা আমি দিলাম, কোনো ব্যক্তি সম্মানিত ছিল, পরবর্তীতে সমাজে অসম্মানিত হয়ে গেল। আগে ওই ব্যক্তির অর্থ সম্পদ ভালো ছিল, পরবর্তীতে সে গরিব হয়ে গেল, অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল। এভাবে যদি কারো পতন হয় তবে তার তো ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে, সে ঘুরে দাঁড়াতে পারবে। এমন যদি হয়ে যায় তবে সে আবার নিজের পজিশন খুঁজে নিতে পারবে। কিন্তু এই পতনটা যদি তার আখেরাতের ব্যাপারে হয়, এই পতন যদি তার নিজ আমলের ব্যাপারে হয়, এই পতন যদি তার কাল কিয়ামতের ময়দানে সবার সামনে হয়, তখন ওই জায়গা থেকে সে আর ফিরে আসতে পারবে না, কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। দুনিয়াতে যা কিছু হোক না কেন, কোটি টাকার মালিক ছিল, এখন এক টাকাও তার নেই, সে যদি চেষ্টা করে, বুদ্ধিমান লোক হয়, তবে সে ঘুরে দাঁড়াতে পারবে, নিজের পজিশন নিজে আবার ধরতে পারবে। কিন্তু এই পতন যদি হয় কাল কিয়ামতের ময়দানে আখেরাতে অথবা তার আমল নামা নিয়ে, তবে সে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাবারকতাল্লাহ বোঝার তৌফিক দিক। আজকের আমাদের বিষয় পতনের মূল। মোবালিকে দাওয়াত ইসলামী আজ আমাদের অনুষ্ঠানে আছেন বয়ান করার জন্য, আমাদের কামরুজ্জামান আত্তারি ভাই আছেন এবং আমাদের আব্দুল মুত্তালিব ভাইও আছেন। তাদের থেকে আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো, পতনের মূল। এই আলোচনা তারা আমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরবেন কোরআন ও হাদিস থেকে। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, তার থেকে একটি হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা على محمد صلى الله تعالى عليه وسلم
صل على رسولنا صل على محمد صل على Allah
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা এভাবে করে সবসময় আমাদেরকে নিজের জবানকে আল্লাহ তাবারক ও তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসার মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ ও সালামের মাধ্যমে আমাদের জবানকে যেন আমরা তরুতাজা রাখতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকের যে বিষয় দর্শক আমরা নিয়েছি পতনের কারণ, কামরুজ্জামান ভাই থেকে শুরু করবেন ইনশাআল্লাহ তাবারকতাআলা। আজকের বিষয় নিয়ে কিছু কথা আমরা শুনি, এরপরে আপনাদেরকে নাতের রসুল শোনাবো, আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, খুব যুগোপযোগী এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় পতনের কারণসমূহ বা পতনের যে মেইন দিকগুলো আছে সে ব্যাপারে আপনি আজ বিষয় নিয়েছেন।
জি,
তো একটি বিষয় হচ্ছে বিভিন্ন কারণ এমন আছে যার ফলে একটি মানুষ ঊর্ধ্ব গতি থেকে নিম্ন গতিতে চলে আসে তথা তার পতন ঘটে। তো কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো যার মধ্যে পাওয়া যায় সে অবশেষে একদিন পতনের শিকার হয়ে যায়, আর সেটা হতে পারে দুনিয়াবি ক্ষেত্রে অথবা আখিরাতের ক্ষেত্রে। আপনি যেটা প্রথমে বলেছেন, যদি দুনিয়াবি ক্ষেত্রে কেউ পতনের শিকার হয় বা যার পতন ঘটে, তাহলে দেখা যাচ্ছে সে কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো মাধ্যমে একটি আশা থাকে না সে তার পতন কাটিয়ে তুলবে, অর্থাৎ সে তার গন্তব্যস্থলে আপন ঠিকানায় পৌঁছাবে। কিন্তু যে আখিরাতে পতন হবে তার কোনো এমন বিষয় থাকবে না, এমন কোনো সিস্টেম থাকবে না যা তার পতন থেকে উঠাতে পারে। তো পতনের কিছু কারণ আছে যেগুলোর মাধ্যমে মানুষ পতনের শিকার হয় বা তার মধ্যে পতন ঘটে। তো তার মধ্যে কিছু বিষয় হচ্ছে যে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর, আত্মগৌরব, আত্মপ্রশংসা, বিদ্বেষমূলক আচরণ করা, ধোঁকা দেয়া, পরনিন্দা করা, চুগুলকুরি করা, এই যে বাতিনি যে রোগগুলো আছে যেগুলো আমরা বাতিনি রোগ বলে থাকি, অভ্যন্তরীণ যে রোগগুলো আমরা বলে থাকি, এগুলোর মাধ্যমে মানুষ খুব সহজে বলতে পারেন পতন তার ঘটে।
জি,
এর মধ্যে কি কারণ হচ্ছে অহংকার। অহংকারের ফলে আপনি হয়তো উদাহরণ আপনার সামনে আছে, এমন অসংখ্য উদাহরণ আছে যারা অহংকার করার কারণে পতনের শিকার হয়েছে। উদাহরণস্বরূপ সে অহংকারই করছে, তাকাব্বুরি করছে, গর্ব করছে যে আমার তো অমুক সম্পদ আছে, আমার তো এত টাকা আছে, এই আছে, সে আছে। তো পরিশেষে সে যে অহংকার করছে, অহংকার করার ফলে সে পতনের শিকার হয়ে যাচ্ছে। আর অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অহংকারের ব্যাপারে, তাকাব্বুরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান এর 18 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন যে তোমরা জমিনের মধ্যে অহংকারী হয়ে অহংকার বশত চলাফেরা করো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তো দেখা যাচ্ছে অনেক মানুষ জমিনে চলাফেরা করে। এই আয়াতের আমরা যদি শাব্দিক বা সারাংশ দেখতে চাই, যে যদিও বা এই আয়াতে জমিনের মধ্যে হাঁটার কথা বলা হয়েছে, তোমরা জমিনের মধ্যে অহংকার বশত চলাফেরা করো না, তাহলে অহংকার মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে অহংকার করা যাবে না, সেটা সম্পদের ক্ষেত্রে হোক অথবা মান সম্মানের ক্ষেত্রে হোক অথবা হাঁটা চলার ক্ষেত্রে হোক, আপনার অবয়বের ক্ষেত্রে হোক, আপনার আচার ভঙ্গিতে হোক, যে কোনো কারণ হোক না কেন, আপনি অহংকার করবেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার বশত হয়ে চলাফেরা করো না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার ব্যক্তিকে ভালোবাসেন না। তো অহংকারের আরও যদি কিছু কারণ আমরা বলতে চাই, এই অহংকারের আরও একটি কারণ হচ্ছে যে কারণে মানুষ অহংকারী হয়ে যায় সেটা হচ্ছে কৃপণতা।
আচ্ছা,
জি, কৃপণতার কারণে মানুষ অহংকারী হয়ে যায় আর কৃপণতার কারণে মানুষ পতন ঘটে। জি, এটিও একটু কারণ বলা হচ্ছে, যখন মানুষ যার মধ্যে কৃপণতা যে স্বভাব, কৃপণতা নামক যে ভয়ানক একটি খারাপ স্বভাব যার মধ্যে চলে আসে সে অবশ্যই তার পতন ঘটে। তো এই কৃপণতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা এটা মনে করো না যে আল্লাহ পাকের প্রদত্ত সম্পদ থেকে যাকে দয়া করেছেন আর এই সম্পদ নিয়ে সে কৃপণতা করছে, এটা তার জন্য কল্যাণকর, হুয়া খৈরুল্লাহুম, এটা তার জন্য কল্যাণকর হবে, তোমরা এ ঘুমান এ ধারণা করোই না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করছেন, বাল হুয়া শাররুল্লাহুম, এটা হচ্ছে তার জন্য অকল্যাণকর। তার জন্য অকল্যাণকর বিষয় যে আল্লাহ পাকের সম্পদ নিয়ে, আল্লাহ পাকের প্রদত্ত অনুগ্রহ নিয়ে সে অহংকারী করবে বা সে কৃপণতা করবে, আর এই কৃপণতা করার ফলে
অহংকার পতনের মূল। চমৎকার একটি ঘটনা মোতালিব ভাই কিতাবের মধ্যে এসেছে পতনের ব্যাপারে। অহংকার করার কারণে দুনিয়াতেও তার পতন ঘটতে পারে এবং আখেরাতেও পতন ঘটতে পারে। মোতালিব ভাই কিছু মাদানি ফুল।
আসলে মানুষের অধঃপতনের শুরু হয় তার নিজ থেকে,
নিজের থেকে।
মানুষ যখন চেষ্টা, তার যে দায়িত্ব রয়েছে সেটা যখন ছেড়ে দেয়, তখন থেকে তার অধঃপতন শুরু হয়। এখন অধঃপতন হতে পারে আপনার বাহ্যিক দিক থেকে, হতে পারে আপনার আখিরাতের পরকালীন দিক থেকে। আমরা বিভিন্ন জাতির যদি ইতিহাস দেখি, তাদের অধঃপতনের মূল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জমানায় যুগ যুগ ধরে যা সকল নবী এসেছেন তাদের অবাধ্যতা। তারা যে দাওয়াত নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই দাওয়াতকে অস্বীকার করাও অধঃপতনের একটা কারণ ছিল।
জি,
তো আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কাছে কুরআন এসেছে, হাদিস এসেছে, তো আমাদেরকেও মানতে হবে, এগুলোকে মেনে আমল করতে হবে। আমরা যদি
এই বিষয়ে আমি একটা লং হাদিসে পাক বলবো, আগে আপনারটা আপনি বলেন। ইনশাআল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগের উম্মতের ব্যাপারে যে সংবাদগুলো এসেছে এ ব্যাপারে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। অর্থাৎ আপনার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যদি আপনি
চেষ্টা না করেন।
এখন চেষ্টাটা যদি আপনার পজিটিভ হয়, ইতিবাচক হয়, তাহলে আপনার পরিবর্তনটা ইতিবাচক হবে। আর চেষ্টা যদি আপনার নেতিবাচক হয়, তাহলে আপনার পরিবর্তনটা নেতিবাচক হবে। যুগ যুগ ধরে অসংখ্য জাতি পৃথিবীতে এসেছে এবং এমনও জাতি রয়েছে যাদের শক্তি সামর্থ্যের ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও এসেছে। আল্লাহ তাআলা আদ জাতির ব্যাপারে অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন, সামুদ জাতির ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে আপনার কাছে কি ওই সংবাদ আসেনি যে আল্লাহ তাআলা আদ জাতির সাথে কি করেছেন। আদ জাতির ব্যাপারে যদি বলতে চাই, আদ একটা প্রাচীনতম জাতি ছিল। হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে জাতির মধ্যে পাঠানো হয়েছিল সেই জাতি ছিল আদ। ইন্টারেস্টিং একটি তথ্য হলো যে আদ জাতির জন্য যে নবীকে পাঠানো হয়েছিলেন তিনি ছিলেন হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীদের সংখ্যায় ছিলেন 5 নম্বরে। অর্থাৎ সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপরে হচ্ছে শীষ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপরে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপর হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, এরপরে হচ্ছে হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, 5 নম্বর নবী ছিলেন তিনি। তাকে পাঠানো হয় আদ জাতির কাছে। সেই আদ জাতি শক্তি সামর্থ্যের দিক থেকে এতটাই শক্তিশালী ছিল যে তাদের ব্যাপারে বলা হয় যে এরা 18 ফুট লম্বা ছিল, 12 হাত লম্বা।
জি,
আর এদের শক্তি অনেক ছিল। আল্লাহ তাআলা এদেরকে ধন সম্পদ সব কিছু দিয়েছিল, কিন্তু তারা কী করলো, তাদের কাছে যে নবী এসেছিল সেটাকে অস্বীকার করলো, নবীর দাওয়াতকে অস্বীকার করলো, আল্লাহ যে একাত্মবাদ সেটাকে অস্বীকার করলো, তারা ধ্বংস হয়ে গেল। অনুরূপভাবে সামুদ জাতি, তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল। তাদের কাছে যে নবী এসেছিল তার নাম হচ্ছে সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি হচ্ছেন হুদ আলাইহিসসালামের পরের, অর্থাৎ 6 নম্বর নবী পৃথিবীতে যিনি এসেছিলেন। এরপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, 7 নম্বর নবী। তো সামুদদের কাছে সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে সংবাদ নিয়ে এসেছেন, যে বার্তা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার যে একাত্মবাদের দাওয়াত সেটা নিয়ে এসেছিলেন, তারা অস্বীকার করলো, তারাও ধ্বংস হলো। অর্থাৎ অধঃপতন, শক্তি সামর্থ্য, ধন সম্পদ, এগুলো আপনাকে কখনো সফলতা পৌঁছে দেবে না। এগুলো সফলতার যে মূল যে জায়গাটা, সে জায়গা আপনাকে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ ও রাসূল যে বিষয়গুলো নিয়ে এসেছে সেগুলোকে মানবেন। অন্যথায় আপনাকে অধঃপতনের সম্মুখীন হতে হবে, যেভাবে আদ ও সামুদ জাতি। আমরা ইয়ামেন সবাই জানি, নাম জানি, ইয়ামনের যে আদিবাসী ছিল সাবা। সুরা কোরআন শরীফের মধ্যে একটি সুরাও আছে সাবা নামে, যে সেই সুরার ভিতরে এই যে ইয়ামেনের অধিবাসী সাবা ছিল তাদের ব্যাপারে বলা হয় যে সাবা জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল রিজিকের ক্ষেত্রে, ধন দৌলতের ক্ষেত্রে, এমনকি এরকম সুন্দর একটি শহর ছিল, সেই শহরে মাছি ছিল না, পোকামাকড় ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে ফল, ধন দৌলত সব কিছু দিয়েছিলেন। এমনকি বলা হয় যে কোনো ব্যক্তি যদি মাথায় ঝুড়ি নিয়ে তাদের বাগানগুলোর অতিক্রম করত তাহলে তাদের বাগানের ফল পড়ে অটোমেটিকলি তার ঝুড়ি পড়ে যেত।
আল্লাহ,
অর্থাৎ এইরকম সমৃদ্ধশালী একটা জাতি ছিল। কিন্তু তাদের কাছে নবী আসলেন, দাওয়াত দিলেন, অস্বীকার করলো, তো তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের যে নিয়ামত ছিল সেই নিয়ামতগুলো ছিনিয়ে নিলেন, তারা যে অধঃপতনের সম্মুখীন হলো। আমরা যদি মক্কার ঘটনায় যদি আমরা দেখি যে বদরের যুদ্ধে কেন মক্কাবাসী পরাজয় হলো, তাদের অধঃপতন কেন হলো, তারা তাদের অধঃপতন শুরু এখানেই হয়েছে যে মক্কাকে সমগ্র জাতি সম্মান করত, কাবাগরকে, তারা সেটাকে কি করলো, সেখানে তারা নিজের মন মতো খোদা বানিয়ে পূজা করতে আরম্ভ করলো,
মিথ্যা মাবুদের ইবাদত করা শুরু,
ইবাদত করা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে এসেছে সেগুলোকে অস্বীকার করা শুরু করলো। আল্লাহ তাআলা এরকম একটা শহর যেখানে ফলমূলের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে আল্লাহ তাআলা ফলমূলের ব্যবস্থা করেছেন, সকল সুবিধা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ব্যবসা করার যে সিস্টেম পদ্ধতি আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন। তারপর তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করলো, আর বদরের প্রান্তরে তারা এরকমভাবে আপনার অধঃপতন হলো, লাঞ্ছিত হলো, যা ইতিহাস সাক্ষী।
জি,
তো আপনার অধঃপতনের মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদের মাঝে নিয়ে এসেছেন, আমাদের কাছে নিয়ে এসেছেন, যখন আমরা সেগুলোকে ছেড়ে দেব
তখন পতনের মূল আমাদের
শুরু হয়ে যাবে। আর বর্তমানে কিন্তু এই বিষয়টা আমাদের সামনে লক্ষণীয় বা আমরা দেখছি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা অবশ্যই তোমরা উপরে উঠবে, তোমরা উচ্চ জাতিতে পরিণত হবে,
সম্মানিত জাতিতে পরিণত হবে।
জি, যদি তোমরা মুমিন হও, নিশ্চয়ই তোমরা সম্মানিত জাতিতে পরিণত হবে যদি তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হও। তো এখন আমাদের করণীয় হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান হওয়া, আমাদের কি দায়িত্ব রয়েছে সেগুলোকে দেখা। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি বলবো যে আসলে আমাদের কি
মুসলমান হতে পারলে, প্রকৃত মুমিন হতে পারলে সেই সম্মান আমরা ধরে রাখতে পারবো, আর যদি প্রকৃত মুসলমান হতে না পারি তবে আমরা পতনের দিকটা আমাদের জন্য সামনেই রয়ে গেছে। অর্থাৎ দিন ইসলাম, শরীয়ত, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আসা হুকুম আহকামগুলো যদি মানতে পারি তবে আল্লাহ চাহে আমরা সম্মানিত স্থানেই থাকবো, আর যদি মানতে না পারি দিন দিন মানুষ অসম্মান হতেই থাকবে, পতনের মূল। আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড করি অনুষ্ঠানে, এরপর ইনশাল্লাহ তালা কিছু আলোচনা আরও শুনবো আমরা আল্লাহ চাই ইনশাল্লাহ তালা। জি,
কি যে মহা তোমার দরবার রসুলে আরবি, কি যে মহা তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়াল ভান্ডার রসুলে আরবি, কি যে
মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক আমাদেরকে। এভাবে কালাম শুনতে থাকবো, নিজের অন্তরের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধি করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনি, এরপর আল্লাহ চাই আবারও আলোচনায় ফিরবো। যে কল শুনিয়ে দিন।
আমি একটা নাচ শুনতে চাই, সেটি হলো সোনার মদিনা প্রাণের মদিনা।
সোনার মদিনা প্রাণের মদিনা কালাম শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
যশোর অভয়নগর থানা, আমার নাম শফিকুল ইসলাম। আপনাকে এই চ্যানেলটা সবসময় দেখি, এই অনুষ্ঠান দেখতেছি এখনো, আপনাকে মাদানি চ্যানেলটা আমার কাছে খুব ভালো লাগে, সবসময় দেখি, দোয়া করবেন আমার জন্য।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন সবসময়, আশা রাখি। পরবর্তী কল দেন। একটি মানকাবাদ শুনতে চেয়েছেন, কোন মানকাবাদ? আমিরুল সুন্নাতের, না গাউসে পাকের, না আলা হযরতের, তা তো আপনি বলেননি, এটা বললে আমাদের জন্য সুবিধা হতো আপনাকে শোনাতে। সাথেই থাকুন, তারপরে দেখি নুরলাইন ভাই কোনো মানকাবাদ শোনায় কিনা, দেখি নুরলাইন ভাই কোন মানকাবাদ শোনায় আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, পরবর্তী কল দেন।
আমার নাম শরীফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা বাঘা উপজেলা। এই অনুষ্ঠানটা আমি নিয়মিত ভাবে দেখি, আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে, আমার প্রতিবেশী সবাই দেখার জন্য অনুরোধ করি এবং তারাও দেখে, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। দোয়া করি আপনার জন্য, যেভাবে আপনি নেকির দাওয়াত দিচ্ছেন মাদানী চ্যানেল দেখার জন্য, আল্লাহ তাআলা আপনার এই পরিশ্রমকে, আপনার এই দাওয়াতকে কবুল করে নিক। পরবর্তী কল দেন।
মোহাম্মদ সেলিম, আমি রাজশাহী থেকে বলছি, আমি আহলে সুন্নাত একটা মানকাবাদ শুনতে চাচ্ছি আমি।
মাশাআল্লাহ, আপনি আমিরুল সুন্নাতের মানকাবাদ শুনতে চেয়েছেন, মানকাবাদ আমিরুল সুন্নাতের শুনলে এর আগের যে দর্শকের কল আসছিল, তো দুইজনের অনুরোধই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ। সাথেই থাকুন, একটু পরে নুরুল আমিন ভাই থেকে আমরা আপনাদের অনুরোধের কালামগুলো শুনবো। মোতালিব ভাইয়ের কথার মধ্যে যেটা বলছিলাম আমি, এই বিষয় সম্পর্কে কিছু আরজ করার চেষ্টা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অসংখ্য মোজেজার কথা আমরা শুনি, এর মধ্যে একটি মোজেজা হলো মেরাজ। মেরাজের রাতে, মেরাজে তাফসিরকারক বা এই মেরাজের আপনার বিশ্লেষণ যারা করেন তাদের পক্ষ থেকে আসে, আল্লাহ তাবারকতালা মেরাজের রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনাকে আখিরি নবী বানিয়ে পৃথিবীতে পাঠানোতে কি আপনার কষ্ট, মনে কোনো দুঃখ আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। এরপর বললেন, আল্লাহ তাবারকতালা আবার প্রশ্ন করলেন, হে আমার হাবিব, আপনার উম্মাতিকে, সর্বশেষ উম্মাতি বলে দুনিয়াতে পাঠানো, এর জন্য কি আপনার মনে কোনো কষ্ট আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এতেও আমার কোনো কষ্ট নেই। এই বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ তাবারক ও তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর পূর্বের যে উম্মাতিরা ছিল তাদের পতনের কারণ, তাদের ধ্বংসের কারণ, তাদের উপরে আজাবের কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা বয়ান করেছেন। এই আখিরি উম্মত বানানো এবং সর্বশেষ উম্মতি আমাদেরকে বানানো, এই ব্যাপারে যখন আল্লাহ তাবারক ও তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন খুশি করতে লাগলেন যে আপনার উম্মতকে আখিরি উম্মত, সর্বশেষ উম্মত বানানোর কারণ হলো সকল নবীর উম্মতের ধ্বংস, পতন, আজাব, এগুলো তো কোরআনে পাকের মধ্যে বর্ণনা হচ্ছে, আপনার উম্মতের দোষ, গুনাহ, আজাব বা তাদের যদি কোনো দুর্বলতা থাকে সেটা যেন কোনো নবীরা জানতে না পারে, উম্মতরা জানতে না পারে। আপনার উম্মতের সকল দোষ গোপন থাকবে, আর এর পূর্বে যত উম্মতরা আসছে তাদের উপরে দেওয়া আজাবকে কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, কোন উম্মতি কেন ধ্বংস হয়েছে, কেন তাদের পতন হয়েছে, এ সকল ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। কিন্তু যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, নবী আসবে না এটাও ক্লিয়ার, আর কোনো উম্মতিও আসবে না, আর উম্মতি যখন আসবে না তখন আমাদের যে দোষগুলো আছে, আমাদের যে দুর্বলতা আছে সেটা কোনো নবী বা কোনো উম্মতের কাছে পৌঁছাবে না। আল্লাহ তাবারক ও তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আমাদের দোষগুলো, আমাদের দুর্বলতাকে আমাদের মধ্যেও সবচেয়ে সফলতা অর্জন করবে এমনটা না, পতনের কারণ যেটা আছে সেটাও অন্য কোনো উম্মতরা জানতে পারবে না। আল্লাহ তাবারক ও তাআলা এই বিষয়টা গোপন রেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকাতে। তো এই জন্য শুকরিয়াও আদায় করা উচিত, এবং পূর্বের উম্মত যারা ছিল অর্থাৎ বনী ইসরায়েলের জমানার যে উম্মতিরা আছে তাদের পতনের কারণ যেটা আছে সেই কারণগুলো যদি আমরা অধ্যয়ন করি বারবার, তবে আশা রাখা যায় ইনশাআল্লাহ তাবারক ও তাআলা ওখান থেকে কিছু শিক্ষা আমাদেরও অর্জন হবে, এর আগের উম্মতি যারা ছিল বনী ইসরায়েলের জমানা। এক একজন তো এক এক উম্মতি তো এক একভাবে ধ্বংস হয়েছে, এমনও আসছে কিতাবের মধ্যে যে এক উম্মতি ধ্বংস হয়েছে শুধু পোকামাকড়ের কামড় খেয়ে, এক উম্মতি ধ্বংস হয়েছে পোকামাকড়ের কামড় খেয়ে, আবার কোনো জাতি ধ্বংস হয়েছে শরীরের মধ্যে ঠোসকা উঠে, এক একজনকে এক একভাবে, কাউকে আবার জমিনের মধ্যে দাবিয়ে দেওয়া হয়েছে, এক এক কৌমকে এক একভাবে এভাবে করে আজাব দেওয়া হয়েছে। ওই ঘটনাগুলোই তো কোরআনে পাকের মধ্যে এসেছে পতনের কারণ, আর সেই কারণগুলো জানতে পারলে হয়তো বা আমরাও ওই গুণা থেকে বাঁচতে পারবো এবং সেই পতন হয়তো আমরা দেখবো না, আল্লাহ তালা বাঁচিয়ে নেবে আমাদেরকে আর সফলতা আমরা অর্জন করবো। কামরুজ্জামান ভাই থেকে কিছু
অবশ্যই পতনের যে কারণগুলো আপনি উল্লেখ করেছেন, কয়েকটি আমার মুতালিব ভাইও উল্লেখ করেছেন। তো পতনের বেসিক্যালি যে সর্বপ্রধান যে কারণ, এটি হচ্ছে আল্লাহ রাসূলের নাফরমানি,
নাফরমানি করা।
আর আল্লাহ রাসূলের নাফরমানি কয়েকভাবে হতে পারে, এটা অহংকারের কারণে হতে পারে, তাকাব্বুর হতে পারে, হিংসা বিদ্বেষ হতে পারে, তারপর আপনার চুগলখড়ি পরনিন্দা যে বাতিনি রূপগুলো আছে এর মধ্যেও হতে পারে। আর যে একটি কারণ অহংকার করা, নিজেকে কিছু মনে করা, এটা কিন্তু একটি অহংকারের কারণ। অপর ব্যক্তিকে তুচ্ছতা ছিল মনে করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এটাও কিন্তু একটি আপনার পতনের কারণ। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানুস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা ঈমান আনো, তোমরা ঈমান গ্রহণ করো যেভাবে অন্যান্য মানুষেরা, অন্যান্য লোকেরা ঈমান গ্রহণ করেছে, তারা বলতো যে আনুমিনু কামা আমানুস সুফাহা, আমরা কি তাদের নিয়ে ঈমান আনবো যারা মূর্খ লোক ঈমান এনেছে, আমরা কি মূর্খ নিয়ে ঈমান আনবো? অর্থাৎ ঈমান আনয়ন করাটাকে তারা নিজেদের মধ্যে মূর্খতা বোধ করছে, যে আমি কি ওইসব লোকদের প্রতি, ওইসব লোকদের নিয়ে ঈমান আনবো যারা আরবের দাস ছিল, যারা গরিব ছিল, যারা মূর্খ ছিল, অজ্ঞানী ছিল, তাদের মতো আমরা ঈমান আনবো? তো এই যে নিজেকে কিছু মনে করা, নিজেকে জ্ঞানী মনে করা, এটা হচ্ছে অহংকারের কারণ
পতনের।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা মনে রাখো তোমরা হচ্ছে কি নির্বোধ, তোমরা অপরকে নির্বোধ মনে করো অথচ তোমরা হচ্ছে, তোমরা হচ্ছে নির্বোধ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এ ব্যাপারে বলেছেন যে কোন ব্যক্তি যদি অপরের চেয়ে নিজেকে জ্ঞানী মনে করে তার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট,
এটাই যথেষ্ট,
এটাই যথেষ্ট,
পতনের জন্য এটাই যথেষ্ট, নিজে জ্ঞানী।
জি,
আরেকটি বিষয় হচ্ছে নিজের মান সম্মান, নিজের সম্মানকে বজায় রাখতে গিয়ে পতন হওয়া।
আচ্ছা,
হয়তো আমরা শুনেছি ফিরাউন নিজেকে ক্ষুধা দাবি করেছে, নিজেকে অনেক কিছু মনে করেছে, এই জন্য সে রসুলকে অস্বীকার করেছে,
সত্য গ্রহণ করার মন মানসিকতা না রাখা,
না রাখা। অর্থাৎ সে জানতো বুঝতো যে আল্লাহ এক, মুসা নবী সত্য, তারপরও সে অস্বীকার করেছে। কেন অস্বীকার করেছে? নিজের সম্মানকে টিকে রাখার জন্য।
সে কিন্তু নিজে জানতো যে আল্লাহ এক, তারপরেও যেহেতু সে এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, এখন আবার ফিরে আসা, তওবা করা, নিজের মানে বাজে, নিজের সম্মানে বাজে, এই কোয়ালিটির লোক কিন্তু এখনো সমাজে পাওয়া যায়। যে সঠিক কথা হয়তো পূর্বে জানতো না, পূর্বে জানেনি, ওই কিতাব পড়েনি, বা আল্লাহ তাআলা সেই তৌফিক দেয়নি, যখন লাস্টে এসে সঠিক কোনটা বুঝতে পারছে তখন আর ফিরে আসে না। কেন আসে না? নিজের সম্মানে বাদে। আমি একটা সময় পুরো বাংলাদেশে, বাংলাদেশের মানুষকে ওই ভুল আকিদা, ভুল কথা, ভুল রাস্তায় পরিচালিত করছি, এখন সঠিকটা কিভাবে বলি? এমন কথা আমাদের কানে আসে, এমন কথা বলে মানুষ, নিজের মান সম্মানের দিকে তাকিয়ে হক কথা, হক পথ ছেড়ে দেয়, আল্লাহ তার রাসূলের হক কথাগুলো ছেড়ে দেয় মানুষ। কেন ছেড়ে দেয়? নিজের সম্মানের দিকে তাকিয়ে। কাল কিয়ামতের ময়দানে তো কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এটাও তো এক পতনের মূল, যে আপনি যখন জানতে পারলেন হ্যাঁ এই পথটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই পথটাই হক পথ, আপনি জানছেন, এর আগে আপনি অনেক কিছু করছেন, তওবা করে নেন, যেখানে যান সেখানে এখন সঠিক দাওয়াত দেন, সঠিক কথা বলেন, কিন্তু যদি ওই গোমরাহি ধরে রাখেন বা বদ আকিদা ধরে রাখেন যে এখন আর কিভাবে সম্ভব, এখন কিভাবে বলবো, এতদিন তো মানুষকে ওই পথের দাওয়াত দিয়ে আসছি, না দাওয়াত যেটাই দেন, যা আগে যা করছেন করছেন, এখন তওবা করে সঠিক পথে ফিরে আসেন, হকের কথা বলেন, হকের দাওয়াত দেন, অসুবিধা কি? আপনি তওবা কার কাছে করবেন? দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আর দুনিয়ার মানুষের কাছে তওবা করে লাভটা কি? ক্ষমা তো করবেন আল্লাহ তাআলা, তওবা তো তার কাছেই করতে হবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, তার কাছে তওবা করতে হবে। আর মানুষকে লজ্জা করে লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সঠিক পথ আর মত, এটাকে আমরা অনুসরণ করব, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে হুকুম আহকামগুলো নাজিল হয়েছে এটার উপরে আমরা আমল করব। হ্যাঁ, আগে ভুল পথে ছিলাম, ভুল আকিদা পোষণ করতাম বা মানুষকে ভুল পথে ডাকতাম, ছেড়ে দেয় এখন, এখানে লজ্জার কিছু নেই, বা নিজের মর্যাদা, মান মর্যাদা কমবে না, দেখবেন আল্লাহ আরও বাড়িয়ে দিবে। আল্লাহ আরও বাড়িয়ে দিবে, কারণ আপনি সঠিক পথে সঠিক কাজ করছেন। এমন মান সম্মান নিয়ে যারা চিন্তা করে তাদেরও পতনের রাস্তা খুলে যায়।
একটি হয় না যে আমি আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝতে পেরেছি, এখন চুপ থাকি, যেহেতু আমার ভুল হয়ে গিয়েছে
চুপ থাকি।
কিন্তু তা না থেকেও নিজের ভুলের উপর অটল থেকে এর প্রতি মানে প্রতিহিত করার চেষ্টা করে, আমি ভুলের উপর নয় বরঞ্চ আমি সঠিকের উপর আছি। এর জন্য বাহাস বলেন, তর্ক বিতর্ক বলেন, সমালোচনা বলেন, যা করতে প্রস্তুত।
আল্লাহ তালা মাফ করুক। অনেককে তো এমনও বলা যায়, এখন কিভাবে আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পোষণ করব বা কিভাবে ফিরে আসব, আমাদের আকাবিররা তো এগুলোই করে গেছে। এতেই তো বোঝা যায় যে আপনি কতটা মূর্খ এবং মূর্খতার পরিচয় দিচ্ছেন।
কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক একাধিক আয়াত ইরশাদ করেছেন যে আমরা আমাদের পূর্বপুরুষকে যেভাবে পেয়েছি সেভাবে সন্তুষ্ট আছি। এখনও যদি আমরা বিদুর মেয়েকে কোনো অমুসলিম ব্যক্তিদেরকে যদি আমরা বোঝাতে চেষ্টা করি, তারা এটাই বলে ঠিক আছে ইসলাম সত্য, মুসলমান সত্য, কিন্তু বাপ দাদা থেকে চলে আসছি আমরা, এখন কীভাবে মুসলিম হব বা নিজের ধর্ম ছেড়ে দিব, মানুষে কী বলবে, নিজের সম্মানে আঘাত চলে আসবে। এই যে নিজের সম্মানকে বজায় রাখার জন্য এখন
অসংখ্য মানুষ আছে
যারা এখনও তারা ইসলাম বিমুখ হয়ে আছে।
রাইট, সঠিক আকীদাও কিন্তু ছেড়ে দিচ্ছে, খালি নিজের সম্মানের দিকে তাকিয়ে। আল্লাহ তাআলা হেফাজত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক। মোতালিব ভাই থেকে আরও কিছু কথা শুনে এরপর অনুরোধের কালামগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ।
জি, আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের করণীয়। আমরা শুনলাম যে পূর্ববর্তী যে উম্মতগণ ধ্বংস হয়েছে, তাদের কাছে দাওয়াত এসেছিল, তারা দাওয়াত গ্রহণ করেনি, ফিরিয়ে দিয়েছে। এখন আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি, তো আমাদের অধঃপতনও নিকট শুরু হয়ে গেছে বা আমাদের কাছে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা হচ্ছ ওই সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা মানব সভ্যতার মাঝে আগমন ঘটেছে, যাদের অর্থাৎ সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। অতঃপর বলেছেন যে তোমরা কি করো, নেক কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজের বাধা প্রদান করো এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখো। এখানে চারটি বিষয় বলা হয়েছে, প্রথম হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, দ্বিতীয়ত হচ্ছে নেক কাজের আদেশ, তৃতীয়ত হচ্ছে অসৎ কাজের বাধা প্রদান, চতুর্থত হচ্ছে আল্লাহ তাআলার উপর ইবাদত, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এই ব্যাপারে তাফসির করতে গিয়ে আব্দুল মুস্তাফা আজমী রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে মানুষের জন্য প্রথমত হচ্ছে খায়রুল উমাম হওয়া, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়া। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাদের বিষয়টা লওহে মাহফুজে লেখা আছে, আমাদের বৈশিষ্ট্য কিরকম হবে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের বৈশিষ্ট্যকে বজায় রাখা, হেফাজত করা। অন্য কেউ এসে আমাদের বৈশিষ্ট্য হেফাজত করে, আমাদেরকে আমাদের বৈশিষ্ট্যকে হেফাজত করতে হবে, ধরে রাখতে হবে। তো আব্দুল মুস্তাফা আজিম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের প্রথম করণীয় হচ্ছে খায়রুল উমাম হওয়া, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়া, এটা হচ্ছে আমাদের কর্তব্য। যখন আমাদের এই দায়িত্ব আমরা ছেড়ে দিব, খয়রুল উম্মত থেকে আমরা এই যে অধঃপতনের দিকে চলে যেতে থাকব। তো খয়রুল উম্মতের বৈশিষ্ট্য কি? তিনি বলেন, সূর্যের জন্য যেমন কিরণের প্রয়োজন আবশ্যক, মুক্তার জন্য যেমন উজ্জ্বলতা প্রয়োজন, গোলাপের জন্য যেমন সুঘ্রাণ প্রয়োজন, প্রত্যেকটা উম্মতের জন্য আবশ্যক হচ্ছে তার প্রত্যেক কাজকর্মে উম্মতে মুহাম্মদের যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্যকে ধরে রাখা, এটা জরুরি। তখনই তার যে প্রথম দায়িত্ব খয়রুল উমাম হওয়া, সেই ধাপে আপনার যেতে পারবে। আর সর্বশ্রেষ্ঠ যে আখলাক, চরিত্র বা বৈশিষ্ট্য হওয়ার যে মর্যাদা রয়েছে, অসংখ্য মর্যাদা রয়েছে। আমরা জানি মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাই যে সর্বশ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য তার মাঝে কিরকম ছিল। প্রতিবেশী অমুসলিম ছিল, তার ঘরে তার যে আপনার ময়লা আবর্জনার ড্রেন করে দিয়েছিল, তিনি সেগুলো প্রতিদিন পরিষ্কার করতেন। তো বলেন, আপনার কি রাগ আসে না, গুসা আসে?
রাগ তো আসে।
তো বললেন, তো আপনি কেন প্রতিবাদ কেন করেন না? তখন বলেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা যে রাগ সংযমন করে অপরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, তো আমি এই জন্য আপনাকে মাফ করে দিই, ক্ষমা করে দেয়। তখন সেই অমুসলিম বলল যে আমি মুসলমান হতে চাই। তো এটা হচ্ছে যখন আপনি খায়রুল উমামে চলে যাবেন, আপনার ব্যবহার আখলাক চরিত্র যখন ওই পর্যায়ে চলে যাবে, আপনার পাড়া প্রতিবেশী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনি পরবর্তীতে যেভাবে চলবেন তারা সেভাবে চলতে চাইবে। আমির আহলে সুন্নাত প্রথমত তিনি তো অসংখ্য বাধার সম্মুখীন হয়েছেন। তার মাদানী মুজাকারা আমি দেখছিলাম যে তিনি প্রথম যখন দাড়ি রাখা শুরু করেন, তখন মানুষ এমন ভাবে তার সাথে বিরূপ আচরণ করেছে, কিন্তু পরবর্তীতে সেই সকল মানুষ তার পথকে অনুসরণ করার জন্য, তার সাথে সাক্ষাৎ করার করার জন্য মুখিয়েছিল যে তার সাথে যদি একবার সাক্ষাৎ হয়, অর্থাৎ খয়রুল উমাম আমাদেরকে হতে হবে। দ্বিতীয়ত আমাদের বৈশিষ্ট্য হচ্ছে মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আজকে সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হলে আমরা সেটা বাধা প্রদান করি না। সমাজের খারাপ কাজকে বলা হয়েছে শরীরের পচা ঘায়ের মতো। আপনি হয়তো বলছেন যে এটা কি হয়েছে আমার পরিবার বা আমার বাড়িতে বা আমার এলাকায়, তো হচ্ছে না বা আমার আশেপাশে তো হচ্ছে না, কিন্তু সেটা শরীরের পচা ঘায়ের মতো আস্তে আস্তে
আপনার আগুনের ফুল কি আপনার এলাকায় আসবে না, আপনার ঘরে আসবে না, গ্যারান্টি কি?
গ্যারান্টি কি?
আসতেই পারে।
তো পচা ঘা যে সম্পূর্ণ শরীরে ছড়াবে না সেটার গ্যারান্টি কি?
সেটার গ্যারান্টি কি?
গ্যারান্টি কি? অতএব যখনই শুরু হবে তৎক্ষণাৎ এটাকে শেষ করে দাও।
আমরা আল্লাহ তাআলার দেয়া এই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিব, সরে দাঁড়াবো, তখন বুঝতে হবে পতনের কারণ আমার শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন অসৎ কাজে বাধা প্রদান কর, যে খারাপ কাজ, খারাপ কাজে বাধা প্রদান কর, মানুষকে নেকির দাওয়াত দাও, ভালো কথা শোনা, ভালো পথে আহ্বান জানাও, আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করো। যখন আমরা এই কথাগুলো জানি কিন্তু মানছি না, তখনই বুঝতে হবে যে আমরা পতনের দিকে এক পা করে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছি,
অগ্রসর হচ্ছি। আর সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। তো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি তো আমাদের বিশ্বাস আছে,
বিশ্বাস আছে।
তো বুজুর্গানে কারামের নিকট প্রশ্ন করা হলো যে তুমিনুনা বিল্লাহ দ্বারা আসলে কি, তখন বলেন এটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ,
আল্লাহ
আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা,
বিশ্বাস ভরসা রাখা।
আল্লাহ তাআলা যে আমাদের সবকিছু করবেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, যে আল্লাহ তাআলা হিসাবের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমাদের কর্ম আমাদের সকল কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা রাখা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও,
মুমিন হও।
আমাদের মুমিন যখন আমরা দাবি করবো যে আমি মুমিন, তখন আমার আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকতে হবে। যে বলা হয় যে সেই সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে যাদের তাওয়াক্কুলটা হবে পাখির নেই, অর্থাৎ যাদের অন্তরগুলো হবে পাখির নেই। তো এখানে বলেন পাখিকে নিয়ে আসার কি কারণ তাওয়াক্কুলের করার ক্ষেত্রে? তো বলা হয় পাখির যে তাওয়াক্কুল আছে সেই তাওয়াক্কুল যদি মানুষের মধ্যে চলে আসে তখন মানুষ এত হতাশ হবে না। পাখি সকালে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে, সঙ্গে করে কিছু নিয়ে আসে না যে আগামীকাল কি খাবো। সে পরবর্তীতে আল্লাহ তাআলার উপর ভরসা করে সকালে বের হয়, আবার সন্ধ্যায় ফিরে আসে। তো মানুষ যখন ওইরকম তাওয়াক্কুল সম্পন্ন হবে যে আমি কি করব, কি খাবো, আমার ভবিষ্যৎ কি হবে, আল্লাহ তাআলা তো করে রেখেছেন, আমাদের চেষ্টা তো অবশ্যই করতে হবে। চেষ্টা আর তাওয়াক্কুলের মধ্যে কিন্তু বিপরীত না, চেষ্টা তাওয়াক্কুল একই সুতোয় গাঁথা, কিন্তু এটা আমরা অনেকে আবার অন্যরকম ভাবে নেই। চেষ্টা আমাদের করতে হবে, তবে তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর থাকতে হবে। আপনি একটা কাজ করেছেন, এটা তো আপনার সাধ্য যতটুকু আছে সেই অনুযায়ী করতে হবে, অথবা রেজাল্ট ছেড়ে দিতে হবে যে আল্লাহ তাআলা যা করেন, আর আল্লাহ তাআলা যা করবেন সেটার উপরে থাকতে হবে যে আমার ভাগ্যে হয়তো এটাই ভালো ছিল এজন্য এটা হয়েছে,
এটাই হয়েছে।
অতএব আমাদের যে দায়িত্ব, চারটা দায়িত্ব, প্রথম হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়া, আর যে বৈশিষ্ট্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে দিয়েছেন যে এরকম এরকম বৈশিষ্ট্য আমার উম্মতের হওয়া উচিত বা এরকম এরকম বৈশিষ্ট্য আমার উম্মতের থাকা উচিত, এগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, আর তৃতীয়ত তুমিনুনা বিল্লাহ, অর্থাৎ তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি আমাদের যে ভরসা সেটা যেন উঁচু মাপের হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। পতনের কারণ আর একটা ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, আর সেটা হলো গিয়ে খুবই চমৎকারভাবে এই ব্যাখ্যাটা আসছে কিতাবের মধ্যে, ওলামায়ে কেরাম খুবই চমৎকার দিয়েছেন এই ব্যাখ্যা, আর সেটা হলো হিংসা বিদ্বেষ। পতনের এক মূল হলো হিংসা বিদ্বেষ, সেটা ঘরে হোক বা পরিবারের পরিজনের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, নিজের অফিসের মধ্যে হোক বা রাষ্ট্রের মধ্যে হোক, এই হিংসা বিদ্বেষ যেটা আছে এটা পতনের অন্যতম এক কারণ বলা হয়েছে। ওলামায়ে কেরাম উদাহরণও দিয়েছেন এটার, এক ঘরের মধ্যে পাঁচ ভাই, যখন তারা ছোট ছিল তখন হিংসা বিদ্বেষ তাদের মধ্যে কাজ করেনি, আর এই পরিবারটাকে সমাজের সবাই সম্মান করত, তাদেরকে মানুষ ভালোবাসত, কেননা তাদের মধ্যে ছিল একতা, হিংসা বিদ্বেষ তখনও তাদের মধ্যে জন্ম নেয়নি। যখন বড় ভাইটা চাকরি করা শুরু করলো, মেজো ভাইটা বিয়ে করলো, তিন নম্বর ভাইটা বিদেশ চলে গেল, চার নম্বর ভাইটা লেখাপড়া রানিং আছে, এভাবে করে যখন সবাই এলোমেলো তখন তাদের মধ্যে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। কেউ বলে বড় ভাইয়ের ইনকাম বেশি আমাদেরকে দেয় না, কেউ বলে বাবা মাকে কে খাওয়াবে, আবার কেউ বলে যে সবাইকে তো বাবা চাকরির জন্য টাকা পয়সা দিয়েছে, আবার কেউ বলে বাবা সবাইকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই যে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে, তখন ওই পরিবারের মানুষকে এলাকার কেউ দেখতে পারে না। এজন্য ওলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন, হিংসা বিদ্বেষ পতনের অন্যতম এক কারণ। যখন কোনো সমাজের মধ্যে, কোনো গোত্রের মধ্যে, কোনো জাতির মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকে যাবে, তখন তাদের পতন হতে আর বেশি দেরি লাগবে না, যেটা মোতালিব ভাইও বলছেন কিছুটা। আজ আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষটা এমনভাবে ঢুকে গেছে, একই ফ্লোরের মধ্যে আমাদের বাসা, একই ফ্লোরে বসবাস করি, পাশের রুমগুলোর মধ্যে এমনভাবে মারামারি হয়, এমনভাবে ঝগড়া ফ্যাসাদ হয়, এমনভাবে অভাব অনটনে দিন কাটে, এমনভাবে তারা দুঃখে কষ্টে সময় কাটে, কিন্তু আমরা সেটা দেখারও প্রয়োজন মনে করি না। আবার অনেক সময় হিংসা বিদ্বেষও থাকে বলে তাদের সাথে আমাদের যায়, তাদের সাথে তাদের খবর নেওয়ার আমাদের কী দরকার আছে, সে কে আর আমি কে। তো এই যে হিংসা বিদ্বেষ, এটা পতনের অন্যতম কারণ বলা হয়েছে। আবার আল্লাহ তাআলার পানা, আজকাল তো আরও কত রিপোর্ট, কত খবরই দেখা যায় হিংসা বিদ্বেষের কারণে মানুষ মসজিদ থেকে দূরে চলে যায়, হিংসা বিদ্বেষের কারণে পবিত্র জায়গা মাদ্রাসা থেকে ভিন্ন হয়ে যায়, মসজিদ ভিন্ন তৈরি করা শুরু করে দেয়। এরপর হিংসা বিদ্বেষের কারণে এমনও হয় ওর সাথে আমি হজে যাব না, ওর সাথে আমি উমরাতে যাব না, এমনও হয়। আবার হিংসা বিদ্বেষের কারণে একটা কমিটি একটা মাহফিল করবে, তো হিংসা বিদ্বেষের কারণে তারা বলে বলে না ওদের সাথে আমরা কেন করতে যাব। হিংসা আলাদা আলাদা করুক, অসুবিধা নাই, হাজারো প্রোগ্রাম করুক, অসুবিধা নেই, কিন্তু হিংসা বিদ্বেষ যে কাজটা করে সেটা তো মুক্তি দেবে না কখনো।
আসলে অনৈক্য যে বিষয়টা,
জি,
অনৈক্যতেও কিন্তু আমাদের অধঃপতনের
অধঃপতনের কারণ।
আমরা যতক্ষণ পর্যন্ত একমত হতে পারবো না ততক্ষণ পর্যন্ত অপর জাতি আমাদেরকে পিষ্ট করে দিবে, আর এটা করে দিতে থাকবে।
আর এগুলোই আসছে কোরআন হাদিসে।
হ্যাঁ, আপনার আমরা ছোটবেলা থেকে গল্প পড়ে আসছি বইয়ের মধ্যে, যে এক বাবার তিন ছেলে, তিন ছেলের মধ্যে প্রথমত তাদের মধ্যে ভালো মিল ছিল, পরবর্তীতে ঝগড়া হলো, তো এক একজন এক এক দিকে। তো পরবর্তীতে তার বাবা একদিন ডাকলেন যে তোমরা আসো, আনলেন এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে লাঠি দিলেন, বললেন এগুলো ভাঙো।
আচ্ছা,
তো ভাঙলো, পরবর্তীতে আরও তিনটা লাঠি এনে এগুলো একত্রে বাঁধো এবং এখন ভাঙো। তো তিন ভাই কেউ ভাঙতে পারলো না। তো বলছেন তোমরা হচ্ছে এই লাঠির ন্যায়, যখন যতক্ষণ তোমরা একত্রে থাকবে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না, আর যখন তোমরা একজন আলাদা হয়ে যাবে তো তোমাদেরকে সবাই ভেঙে চুরমার করে দেবে।
আর আলাদা হওয়ার পিছনে কিন্তু কারণ একটাই, হিংসা বিদ্বেষ,
হিংসা বিদ্বেষ,
হিংসা বিদ্বেষ।
অনৈক্য সাংসারিক ক্ষেত্রে অধঃপতন, এই যে হিংসা বিদ্বেষ, আর
অনেক জাতির ক্ষেত্রেও ভাই, এটা জাতির ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিগত ভাবে তো আছেই, অনৈক্য দেখা দিলে ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে এটা এবং জাতিগতভাবে এটা। আজ মুসলমান জাতি যখন এক থাকবে তখন আল্লাহ চায় পতনের কোনো রাস্তা নেই, আমাদের সুফলই সুফল এবং সফলতাই সফলতা। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা এক থাকি তবে সফলতাই সফলতা, সেখানে পতন আর নাই। আমরা অনুরোধের কালাম কয়েকটা শুনি, সময়ও প্রায় শেষের দিকে, আমাদের কালাম শুনে এরপরে শেষ কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, হায় হায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ইয়াসরিব নামে তুমি চিনছি হলো কোণের দেশ, বড়ই মারাত্মক যে চিনছি তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি চিনছি হলো কোণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে সব ভুলি ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না, আর
তুমি হো খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হো তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা ভুলতে পারে না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে 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 পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত কিসমত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত কিসমত আতারে বদৌলত মুনি আমার তারার চর হবে না আমার মুনি আমার তারার চর হবে না আমার খুব সুন্দর আমার নিসবত খুব সুন্দর আমার নিসবত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত কিসমত আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত কিসমত আতারে বদৌলত মাতায় সদা আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত কিসমত আতারে বদৌলত পেয়েছি আমি আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত কিসমত আতারে বদৌলত পেয়েছি আমি আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে
সুবহানাল্লাহ। দর্শকের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম নুরুল আমিন ভাই থেকে, আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম পতনের কারণ, আমাদের চারপাশে এরকমের ঘটনা যখন ঘটে এর কারণগুলো আমরা যদি নিজেদের মধ্যে চিন্তাভাবনা করে নিই যে এই লোকটার এই অধঃপতনের কারণটা কি। আচ্ছা, বনি ইসরাইলের অসংখ্য ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত, বনি ইসরাইলের অসংখ্য ঘটনা আবার হাদিসে মোবারাকার মধ্যেও বিদ্যমান রয়েছে। যখন আমরা এই পতনের কারণগুলো জানবো কোরআন ও হাদিস থেকে, তখন আমি নিজে, আমার সন্তান, আমার পরিবার পরিজনকে সেই পতন থেকে কিন্তু বাঁচাতে পারব। আমি শুরু থেকেই বলে আসছি, একটা পতন হলো দুনিয়াবি, সেখান থেকে হয়তো আপনি আজ না হয় কাল ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু আখেরাতের ব্যাপারে যখন পতন ঘটবে তখন তো আর ঘুরে দাঁড়ানোর কোনো অপশনই থাকবে না। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কিছু লোক কেয়ামতের ময়দানে বলবে আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমাদেরকে আরেকবার সুযোগ দিন দুনিয়াতে যাওয়ার, আল্লাহ তাবারক ও তাআলার প্রতি ইমানও আনবো এবং সঠিক সৎ কাজ করব, নেকির কাজ করব, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন তা মেনে চলব। সেই সুযোগ দ্বিতীয়বার আর কাউকে দেওয়া হবে না।
আপনি দুনিয়াবি অধঃপতনের কথা বলছেন, একটি রিসার্চের মধ্যে এই বিষয়টা এসেছে যে দুনিয়াবি অধঃপতনের মধ্যে একটি অধঃপতন হচ্ছে অধিকাংশ সময় মোবাইল ডিভাইস ব্যবহার করা।
জি,
তো যারা এই মনে করেন যে ব্যক্তি ডিপ্রেশনের মধ্যে আছে বা কোনো অশান্তিতে ভুগছে, তো তার মধ্যে দেখবেন সে একাধিক ঘন্টা সে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে আছে,
আসক্ত হয়ে
ডুবে আছে এর মধ্যে,
রাইট?
তো যাকে দেখবেন এবং যার মধ্যে আপনার এই অভ্যাসটা আছে, বা সে যেন নিজের মধ্যে আসলে একটু চেষ্টা করে যে আসলে আমি কোন সমস্যায় আছি, আমার কি সমস্যাটা হচ্ছে, বা আমার দিন দিন অধঃপতন কেন হচ্ছে, সেটাকে একটু বের করে নিয়ে আসা উচিত, যেন ভালোভাবে জীবনটাকে পার করতে পারে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সময় দিয়েছেন, মহামূল্যবান একটা বিষয়, সেই সময়টা যেন আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, কাজে লাগাতে পারি। দুনিয়াবী ক্ষেত্রে এটা একটা অন্যতম একটা বিষয়, যেন আমরা ডিভাইসের মধ্যে পড়ে না থাকি, নয়তো আমাদের অধঃপতন এই সময়কে সঠিক ব্যবহার না করার কারণে হতে থাকবে।
এমন এত পতন আমাদের ঘটতে পারে। কামরুজ্জামান ভাই, শেষ কিছু মাদানী ফুল দর্শক।
জি অবশ্যই, পতন ঘটার যে কিছু কারণ আছে,
জি,
এর মধ্যে এও একটি কারণ দার্তব্য করা হয়, সেটি হচ্ছে অপচয় করা।
অপচয়,
জি,
পতনের কারণ।
অপচয় করাও অপতনের কারণ। কিভাবে? আজ আমার কাছে টাকা আছে, পয়সা আছে, মানে অনেক কিছু আছে, আমি খাবো এক প্লেট, নিয়ে নিচ্ছি তিন প্লেট, বাকি দুই প্লেট আমি
অপচয়
ফেলে দিচ্ছি, অপচয় করছি। তো পরে সে দেখা যাচ্ছে এমন এক দিনের সম্মুখীন আমি হচ্ছি যে আমার কাছে এক প্লেটও খাবার
আসে না।
তো এক অপচয় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করেন, ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, যে আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না।
রিজিকের ব্যাপারে চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, যে রিজিকের জীবিকার সম্মান করো, কেননা এটা এমন একটা বস্তু কোন জাতি থেকে একবার চলে গেলে তার ফিরে আসে না,
ফিরে আসে না,
অর্থাৎ জীবিকার সম্মান করা।
কিন্তু এই ব্যাপারে কিন্তু যদি আপনি দেখেন, বিভিন্ন লেখক নিজেদের কিতাবের মধ্যে লিখেছে, বিভিন্ন রাষ্ট্রে এক এক সময় এক একটা নিয়ামত ছিল, পরবর্তী টাইমে এটা কিন্তু সেখান থেকে উঠে গেছে, বা ওই ফসল, ওই ফল, ওই নিয়ামত আর ধরে না ওই রাষ্ট্রের মধ্যে।
আল্লাহ তাআলা
রিপোর্ট কিন্তু অনেক, আমি
আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কোন জাতি থেকে নিয়ামত সে পর্যন্ত ছিনিয়ে নেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ও নিয়ামত ছিনিয়ে নেওয়ার মতো কাজ করে। তো আমাদের থেকে যদি কখনো কোনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, তো আমাদেরকে বুঝতে হবে
আমি যে সঠিকভাবে
আল্লাহ তাআলা বলেন, তোমরা যা করছো সেটা কিন্তু তোমাদের হাতের কামাই,
রাইট। অর্থাৎ আমরা বুঝতে হবে আমাদেরকে যে এই কারণেই হয়তো নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের সঠিক ব্যবহার না করার কারণে আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে, যেটা বলতেছিলেন আপনি।
যে অপচয় করার কারণে মানুষ নিয়ামতের হাতছাড়া হয়ে যায় এবং সে পতনের শিকার হয়ে যায়। এমন কিছু ঘটনা হয়তো আপনার আশেপাশে ঘটেছে যে একসময় দেখা যাচ্ছে কি ঘরের মধ্যে মানুষ দুইজন বা তিনজন, কিন্তু দেখা যাচ্ছে খাবার পাক করতো অনেকজন, পরে সে খাবার কুকুর খেত, বিলাই খেত, অপচয় করতো, মাটিতে
ফেলে দিত।
তো পরে সে দেখা যাচ্ছে তার অবস্থা এমন শোচনীয় হয়ে গিয়েছে, সে আজ মানুষের কাছে হাত পাততে বাধ্য
হচ্ছে।
তো এই যে পতন ঘটেছে অপচয় করার কারণে, একসময় তার অনেক ছিল, এই অপচয় করার কারণে তার হাত ছাড়া হয়ে গিয়েছে, আজ সে পতনের শিকার হয়েছে।
এটা নাম তো দেওয়া হয়েছে খানা, শুরুতে খেতেও বলা হয়েছে এবং শেষে নাও বলা হয়েছে। তো এই রিজিককে, এই খানাকে বুঝে সুঝেই যদি আমরা একটু ব্যবহার করতে পারি, একটু ম্যানেজ করতে পারি, হয়তো বা রিজিকের শূন্যতা তো তখনই আসে যখন আপনার অতিরিক্ত হয়ে যায়। যে বয়স পর্যন্ত আপনার রিজিক ছিল, একটা কিতাবের মধ্যে আমি এটা অধ্যয়ন করছিলাম যে রিজিক তো নির্ধারিত, আপনার আমার রিজিক তো নির্ধারিত, এখন সেই নির্ধারিত রিজিক যদি আমার 70 বছর বাঁচবো, 65 বছরই শেষ হয়ে গেছে, তখন বাকি 5 বছর তো ওই পাইপের মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে, এইভাবে সেইভাবে আপনার বেঁচে থাকতে হবে। আর রিজিক খানা ওটা যেভাবে আল্লাহ তাবারক তাআলার নিয়ামত, সেই নিয়ামতকে একটু শুকরিয়া আদায় করে আর ওটাকে ওইভাবেই যেন আমরা ব্যবহার করি, এমনটা যেন না হয় অসতর্কতার কারণে, ভুলের কারণে আমার সহ, আমার পরিবার সহ, আমার সন্তান সহ পতনের কারণ যেন না হয় তাদের জন্য। তখন আফসোস অনুশোচনা করা ছাড়া আর কোনো পথ থাকবে না আমাদের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামী পর্বে আমরা আবারও উপস্থিত হব, নতুন একটি বিষয় নিব, নতুন মোবালিকে দাওয়াত ইসলামী থাকবে, কিছু আলোচনা আপনাদের সামনে করব, কিছু জানানোর চেষ্টা করব, দিনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক তাআলা। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
নূরে
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।